রাত্রের দুইরাত মরিয়মের সাথে আরো ভয়ানক সব কাণ্ড ঘটতে লাগল। ও আমাকে বলল, ও ঘুমালেই নাকি দেখে ওই পুরনো ছাদে ও বসে আছে, সামনে পানির বাটি রাখা, কিন্তু আমরা কেউ ওর পাশে নেই। ও একদম একা, আর বাটির পানির ভেতর থেকে কোনো মুখ আসে না, একটা কুচকুচে কালো হাত পানির ভেতর থেকে বের হয়ে ওর হাতের ওই অপূর্ণ মেহেদের বৃত্তটাকে টেনে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। ও ধরফড় করে ঘুম থেকে জেগে ওঠে, দেখে ওর হাতের বৃত্তের ফাঁকা জায়গাটা আগের চেয়েও আরো একটু বন্ধ হয়ে গেছে। তৃতীয় দিন সকালের মধ্যে বৃত্তটা প্রায় মিলিয়ে যায়, সামান্য একটুখানি জায়গা শুধু বাকি। আমি ওর হাতটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখি, না ওটা কোনো মেহেদির রং না, মনে হচ্ছে চামড়ার ভেতর থেকে কালো শিরা ভেসে উঠেছে।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
বাড়িটি ছিল মুক্তা গাছের একটা পুরনো জমিদার বাড়ির কাছাকাছি এলাকায়। অনেক বড় বাড়ি, পুরনো দিনের চুন সুরকির দেয়াল, বিশাল উঠোন আর ছাদের এক কোনায় একটা পুরনো মাটির ঘর। নানা ভাই আর নানি ইন্তেকাল করেছেন বেশ কিছুদিন আগে, কিন্তু ওই বাড়িটাকে আমরা সবাই এখনো নানি আম্মার বাড়ি বলেই চিনি। নানি আম্মা বেঁচে না থাকলেও বাড়ির বাতাসে যেন এখনো ওনার একটা অস্তিত্ব টের পাওয়া যায়। রান্নাঘরের হাঁড়ি পাতিল গুছিয়ে রাখার ধরন, উঠোনের কোনায় ওনার লাগিয়ে যাওয়া বেলি ফুলের গাছ কিংবা ওনার ঘরের পুরনো জায়নামাজ, সবকিছুতেই কেমন যেন নানি আম্মার হাতের ছোঁয়া মিশে আছে। নানি আম্মা খুবই পরহেজগার একজন মানুষ ছিলেন, সবসময় নামাজ কালাম পড়তেন, কিন্তু কিছু কিছু বিষয়ে উনি চরম কড়া ছিলেন। বিশেষ করে চাঁদ রাতের ব্যাপারে ওনার নিজস্ব কিছু নিয়মকানুন ছিল। উনি বেঁচে থাকতে সবসময় আমাদের বলতেন, চাঁদ রাতে কখনো পানির পাত্রে চাঁদের আলো দেখতে নেই, রাতে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোনো অসম্পূর্ণ বা পূরণ না হওয়া ইচ্ছার কথা মুখে বলতে নেই, আর মেহেদি লাগানো হাত দিয়ে কখনো কোনো বন্ধ দরজায় টোকা দিতে নেই। সবচেয়ে বড় কথা, উনি বলতেন কপাল বা ভাগ্য জানার জন্য কোনো নকশা, কোনো গণনা বা কোনো অদ্ভুত আমল করতে যেও না, ভাগ্য জানার জিনিস না, ভাগ্য হল সহ্য করার জিনিস। ছোটবেলায় ওনার এই কথাগুলো শুনলে আমাদের খুব ভয় লাগত, মনে হতো কোনো আজব গল্প, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা এসব নিয়ে হাসাহাসি শুরু করতাম। ভাবতাম পুরনো দিনের মানুষ কত রকমের অন্ধবিশ্বাস মনে পুষে রাখে। আমার এক কাজিন ছিল, নাম মারিয়াম। মারিয়াম ছিল আমাদের সব ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেপরোয়া আর চঞ্চল। দেখতেও মাশাল্লাহ সুন্দর আর কথা বলত অনর্গল, কিছুটা জেদি স্বভাবেরও মেয়ে ছিল। সে বছর ঈদের ঠিক ছয় মাস আগে মারিয়ামের একটা ভালো জায়গায় আঘাত হয়েছিল। চাঁদ রাতে বাড়ির সব মেয়েরা ওকে নিয়ে খুব খ্যাপানো শুরু করল। সবাই বলছিল, সামনের ঈদে তো তুই আমাদের সাথে থাকবি না, শ্বশুর বাড়িতে চলে যাবি, তখন তো আমাদের এভাবে ছাদে বসে মেহেদি লাগাতে পারবি না। মরিয়াম প্রথমে একটু লজ্জা পেল, তারপর হুট করে হেসে বলল, আগে দেখেই নেই আমার কপালে ওই মানুষটা লেখা আছে কিনা, নাকি অন্য কেউ। ও আসলে কথাটা একদমই হাসির ছলে বলেছিল, কিন্তু কিছু কথা মনে হয় অবহেলা বা হাসির ছলেও বলতে নেই। তখন সময়টা ছিল রাত ১১টার মতো। নিচের উঠোনে খালামণিরা সবাই মিলে মেহেদি লাগাতে ব্যস্ত, ছোট ছোট বাচ্চারা নতুন চুড়ি পরে ঝনঝন করে সারা বাড়ি মাথায় তুলেছে, রান্নাঘর থেকে সেমাই ভাজার একটা অদ্ভুত চমৎকার শুক্রাণ আসছে, বাচ্চারা তখন নতুন জুতো পরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। নিচে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা পাঁচজন খালাতো বোন, অর্থাৎ আমি, মারিয়াম, হীরা, আয়েশা আর নিশা, সবাই মিলে দোতলার ছাদে চলে এলাম। ছাদে তখন হালকা ঠান্ডা বাতাস বইছিল, আকাশটা একদম পরিষ্কার, সরু একটা চাঁদের রেখা দেখা যাচ্ছিল আকাশে। দূর দূরান্তের অন্য সব বাড়ির ছাদ থেকেও মেয়েদের হাসির আওয়াজ আর মেহেদির সুবাস আসছিল। এমন একটা চমৎকার খুশির পরিবেশে খারাপ কিছুর কথা চিন্তা করাটাও আসলে বোকামি, কারণ চাঁদ রাত জিনিসটাই এমন, মানুষের মন ভালো করে দেয়। সাধারণ দিনে যে ছাদ বা পুরনো দেয়ালের দিকে তাকালে গা ছমছম করে, চাঁদ রাতে সেই জায়গাগুলোকেও কেমন যেন আপন মনে হয়। হীরা সাথে করে একটা পুরনো খাতা নিয়ে এসেছিল, খাতাটা সে নানি আম্মার ঘরের আলমারির একদম পেছনের একটা তাক থেকে খুঁজে পেয়েছিল। আমরা প্রথমে ভেবেছিলাম এটা হয়তো নানি আম্মার রান্নার রেসিপির খাতা, কোনো পিঠে বানানোর নিয়ম বা হিসাব কিতাবের খাতা হবে, কিন্তু হীরা যখন খাতাটা খুলল আমরা দেখলাম ভেতরে নানান রকম দোয়া, কবিরাজি টোটকা, পুরনো কিছু আমল আর মানুষের নামের তালিকা লেখা আছে, কিছু কিছু জায়গায় অদ্ভুত সব নকশা আঁকা। বেশিরভাগ জিনিসই খুব সাধারণ ছিল, যেমন কোনো বাচ্চা রাতে ভয় পেলে কি দোয়া পড়তে হবে, নজর লাগা থেকে বাঁচার আয়াত কিংবা ঘরে বরকতের আমল, কিন্তু খাতার মাঝখানে কয়েকটা পাতা একদম অন্যরকম ছিল। ওই পাতাগুলোতে নানি আম্মা লাল কালি দিয়ে বড় বড় দাগ টেনে রেখেছিলেন, দেখে মনে হচ্ছিল উনি এই জিনিসগুলো কেটে দিয়েছেন বা কাউকে পড়তে নিষেধ করেছেন। একটা পাতার উপরে পরিষ্কার বাংলায় লেখা ছিল, চাঁদ রাতের আমল, তবে শুধুমাত্র পাক নিয়ত অভাবী নারীর জন্য। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকালাম। মানুষের বয়সটা যখন কম থাকে তখন যে জিনিসটা করতে নিষেধ করা হয় মনটা সেই দিকেই টানে। মারিয়াম খাতাটা নিজের হাতে নিয়ে একটু হেসে বলল,
দেখি তো এখানে কি লেখা আছে, হয়তো ভাগ্য জানার কোনো গোপন রাস্তা আছে এখানে।
আমি সাথে সাথে মারিয়ামকে বারণ করলাম,
মারিয়াম খাতাটা রেখে দে, খালামণি যদি জানতে পারে তাহলে কপালে কিন্তু খারাপই আছে।
হীরা আমার কথা শুনে হা হা করে হেসে উঠল,
শারমিন তুই না সবকিছুতে বড্ড বেশি ভয় পাস, নানি আম্মার আমলের এই পুরনো খাতা থেকে এখন কি এমন হয়ে যাবে, কোনো জিন ভূত কি খাতা পড়লেই চলে আসবে নাকি?
আয়েশাও হীরার সাথে সুর মেলালো। নিশা প্রথমে একটু চুপচাপ ছিল, তারপর ও বলল,
আরে ধুর, জাস্ট পড়েই দেখি না কি লেখা আছে, আমরা তো আমলটা করতে যাচ্ছি না।
কিন্তু মারিয়ামের চোখে তখন এক অদ্ভুত ধরনের জেদ আর কৌতূহল চকচক করে উঠল। মানুষ যখন কোনো ভুল কাজ করতে যায় তার মনের ভেতরে একটা হালকা খটকা থাকে সবসময়। সে ভালো করেই জানে কাজটা ঠিক হচ্ছে না, তাও সে নিজেকে বোঝায়,
আরে একবার করে দেখলে এমন কি ক্ষতি হবে।
খাতার ভেতরে লেখা ছিল, চাঁদ রাতে কোনো কুমারী মেয়ে যদি নিজের ভবিষ্যৎ স্বামী বা ভাগ্য সম্পর্কে জানতে চায় তবে তাকে একটি পরিষ্কার চীনামাটির পাত্রে পানি নিতে হবে, সেই পানির ওপর চাঁদের আলো পড়তে দিতে হবে, তারপর নিজের ডান হাতের তালুতে মেহেদি দিয়ে একটা গোল বৃত্ত আঁকতে হবে, কিন্তু মনে রাখতে হবে বৃত্তটা যেন কোনোভাবেই সম্পূর্ণ না হয়, একটুখানি জায়গা যেন ফাঁকা থাকে। এরপর পানির দিকে তাকিয়ে নিচে লেখা ওই বাক্যটি তিনবার পড়তে হবে। খাতায় এটাও লেখা ছিল, পানির ভেতরে চেহারা ভেসে ওঠার পর পেছন থেকে কেউ একজন নাম জানতে চাইবে, ভাগ্যটা চিরতরে বেঁধে ফেলার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই নিজের বা অন্য কারো নাম মুখে আনা যাবে না। ওই লাইনে যে কথাগুলো লেখা ছিল সেগুলো না ছিল পুরোপুরি আরবি না ফার্সি, কোন চেনা ভাষা ছিল না সেটা, কিছু আজব টাইপের শব্দ, মনে হচ্ছিল কেউ ভুল ভাল ভাষায় কিছু একটা বোঝাতে চাচ্ছে। নানি আম্মু ওই বাক্যটার ওপর লাল কালি দিয়ে এমন ভাবে দাগ কেটেছিলেন যে শব্দগুলো ভালোভাবে বোঝাই যাচ্ছিল না। আর নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল, এই লাইন ভুলেও পড়বে না। এটা পড়ার সাথে সাথে আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আমি মারিয়ামের হাত থেকে খাতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মারিয়াম ঝট করে হাতটা সরিয়ে নিল। ও বলল,
সামান্য একটা বিষয় নিয়ে তুই এত নাটক করিস শারমিন, পানিতেই তো তাকাতে হবে শুধু, তারপর নাকি নিজের হবু বরের চেহারা দেখা যাবে, দেখি না নানি আম্মা আসলে কিছু জানতেন নাকি আমাদের শুধু শুধু ভয় দেখাচ্ছেন।
আমি মারিয়ামের চোখের দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বললাম,
মারিয়াম এটা করিস না, নানি আম্মা নিজে লিখে গেছেন না পড়ার জন্য।
ও একটা মুচকি হাসি দিয়ে বলল,
নানি আম্মা বেঁচে থাকলে অন্য কথা ছিল, এখন তো এটা শুধু এক টুকরো কাগজ, তাই না?
মারিয়ামের মুখ থেকে এই কথাটা বের হওয়ার সাথে সাথেই ছাদের উপর বয়ে যাওয়া বাতাসটা যেন কয়েক সেকেন্ডের জন্য একদম বন্ধ হয়ে গেল। আমি বিষয়টা খুব ভালোভাবেই টের পেয়েছিলাম, কিন্তু বাকিরা হয়তো খেয়াল করেনি, অথবা খেয়াল করলেও মন দেয়নি। হীরা নিচে গিয়ে একটা স্টিলের বাটি আর কলসি থেকে পানি নিয়ে এল। নিশা বাটিটায় পানি ঢালল। আয়েশা তার মোবাইলের লাইট জ্বেলে খাতার পাতাটা স্পষ্ট করল। এত বছর পর লাল কালিটা একটু হালকা হয়ে যাওয়ায় আয়েশা মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরতেই কাটা দাগের নিচ থেকে পুরনো অক্ষরগুলো কোনো মতে পড়া যাচ্ছিল। মারিয়াম তার ডান হাতের তালুতে মেহেদি দিয়ে একটা গোল দাগ কাটল, কিন্তু বৃত্তটা সম্পূর্ণ করল না, একটুখানি জায়গা ফাঁকা রেখে দিল, কারণ খাতায় ওটাই লেখা ছিল যে বৃত্তটা যেন অপূর্ণ থাকে। সেই মুহূর্তেও আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন এমন হবে যেখানে বৃত্ত সম্পূর্ণ করা যাবে না? সাধারণত আমরা জানি বৃত্ত হল সুরক্ষার জন্য, কোনো অপূর্ণ বৃত্ত মানে তো একটা রাস্তা খোলা রেখে দেয়া। মারিয়াম বাটিটা নিজের সামনে রাখল, সরু চাঁদের আলোটা ঠিক বাটির পানির ওপর এসে পড়ল, ছাদের চারপাশে বাকি সব আওয়াজ নিচের মানুষের চিল্লাচিল্লি আস্তে আস্তে
অনেক দূরে চলে যেতে লাগল। চারপাশটা কেমন যেন নিঝুম হয়ে গেল। মারিয়াম খাতা দেখে ওই অদ্ভুত শব্দগুলো উচ্চারণ করতে শুরু করল। প্রথমবার পড়ার সময় সে হেসেই ফেলেছিল, কিন্তু দ্বিতীয়বার পড়ার সময় ওর গলার আওয়াজটা কেমন যেন নিচ থেকেই একদম নিচু হয়ে এলো। আর তৃতীয়বার যখন ও বাক্যটা শেষ করল, বাটির পানিটা একদম স্থির হয়ে গেল। অথচ তখন আবার হালকা বাতাস বইছিল, বাতাসে কাপড়ের আঁচল উঠছিল, কিন্তু বাটির পানি নড়ছিল না এক চুলো। আমরা সবাই কৌতূহল সামলাতে না পেরে বাটির পানির দিকে ঝুঁকে তাকালাম। শুরুতে কিছুই দেখা গেল না, শুধু চাঁদের হালকা আলোর রেখা আর আমাদের নিজেদের ঝাপসা ছায়া। এরপর হুট করে পানির ওপর দিয়ে যেন কালো একটা অবয়ব চলে গেল। আমি ভাবলাম হয়তো ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেছে, কিন্তু রাত ১২টার সময় পাখি আসবে কোত্থেকে? এরপর পানির ভেতরে একটা অবয়ব স্পষ্ট হতে লাগল, একটা মানুষের মুখ তৈরি হতে শুরু করল। প্রথমে ঝাপসা, তারপর আস্তে আস্তে পরিষ্কার হতে লাগল। আমাদের সবার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার দশা। মারিয়ামের মুখে এতক্ষণ যে হাসি ছিল সেটা উধাও হয়ে গেল। ওর চোখ দুটো কেমন যেন বড় বড় হয়ে গেল। ও বাটি থেকে চোখ সরিয়ে নিতে চাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল ওর ঘাড়টাকে ও শক্ত করে ধরে রেখেছে। ও এক চুলও নড়তে পারছিল না। পানির ভেতরে কোনো পুরুষের মুখ ছিল না, সেখানে ছিল একটা মেয়ের মুখ। বুড়িও না, আবার খুব কম বয়সীও না, কেমন যেন এক অদ্ভুত ওনার বয়স। ওনার মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল পানির তলা থেকে ওপরের দিকে তাকিয়ে আছেন। মাথার চুলগুলো ছড়ানো ছিল, চোখ দুটো প্রচণ্ড গভীর, আর ওনার ঠোঁট দুটো নড়ছিল, কিন্তু পানির ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। আওয়াজটা এলো ঠিক আমাদের পেছনের অন্ধকার থেকে। কেউ একজন ফিসফিস করে বলল, কার নাম লিখব বলো। এই আওয়াজটা শোনার সাথে সাথে আমাদের কলিজা যেন কেঁপে উঠল। আমরা সবাই এক ঝটকায় পেছনে সরে এলাম। মারিয়ামের ধাক্কায় বাটিটা উল্টে গেল, পানিটা ছাদের মেঝেতে ছড়িয়ে পড়ল। মারিয়াম একটা চিৎকার দিতেও পারল না, ওর মুখের রক্ত যেন কেউ শুষে নিয়েছে। একদম সাদা হয়ে গেছে মেয়েটা। আয়েশার হাত থেকে খাতাটা মাটিতে পড়ে গেল। হীরা যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি সাহস দেখাত, সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, নিচে থেকে হয়তো কোনো খালামণি ডাক দিয়েছে। কিন্তু আমরা সবাই মনে মনে খুব ভালো করেই জানতাম আওয়াজটা নিচ থেকে আসেনি, ওটা আমাদের একদম পিঠের পেছন থেকে এসেছিল। নিশা ভয়ে ওখানেই কান্না শুরু করে দিল। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে খাতাটা মাটি থেকে তুলে বন্ধ করে ফেললাম।
কি হয়েছে রে তোদের?
আমরা আমতা আমতা করে বললাম,
কিছু না খেলামনি, পানি খাওয়ার সময় বাটিটা হাত থেকে পড়ে গেছে।
আমরা সবাই নিজেকে কোনো মতে সামলে নিচে চলে এলাম, কিন্তু মারিয়াম তখনও ছাদের মেঝের দিকে তাকিয়েছিল যেখানে পানিটা ছড়িয়ে পড়েছিল। চাঁদের আলোতে সেই পানিটা কেমন যেন কুচকুচে কালো দেখাচ্ছিল। মনে হচ্ছিল পানির মধ্যে কেউ কয়লার ছাই মিশিয়ে দিয়েছে। নিচে এসে আমরা কেউই বড়দের কিছু জানালাম না। ঈদের রাত ছিল, সবাই খুশিতে মেতে, আর আমাদের নিজেদেরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আসলেই খারাপ কিছু ঘটে গেছে। কিন্তু আসল ঝামেলা শুরু হলো যখন মারিয়ামের হাত ধুতে গেল সে। ও সাবান দিয়ে অনেক চেষ্টা করল ওর হাতের ওই মেহেদির দাগটা তুলে ফেলতে, কিন্তু দাগটা ওঠার বদলে আরো গাঢ় লাল রং ধারণ করল। প্রথমে একটু কালচে ছিল, তারপর খয়েরি হল, আর রাতের শেষ দিকে ওটা একদম কুচকুচে কালো হয়ে গেল। বৃত্তটা সম্পূর্ণ ছিল না ঠিকই, কিন্তু বৃত্তের ওই দুই খোলা প্রান্ত যেন আস্তে আস্তে চামড়ার উপর ছড়াতে শুরু করল। ঠিক যেন কেউ একটা বন্ধ দরজা খুলে দেওয়ার জন্য রাস্তা তৈরি করেছে। পরদিন সকাল হতেই ঈদের আনন্দ শুরু হয়ে গেল। নামাজ, কোলাকুলি, সেমাই খাওয়া, মেহমানদের আনাগোনা, ছবি তোলা, সবকিছুই একদম স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু মারিয়াম কেমন যেন একদম চুপ মেরে গেল ও বারবার ডান হাতটা ওড়নার নিচে লুকিয়ে রাখছিল। আমি ওকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলাম,
মারিয়াম, রাতে কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস?
ও মাথা নেড়ে না বলল, কিন্তু চোখ দুটো অন্য কথা বলছিল। চোখগুলো কেমন যেন লালচে হয়েছিল। দুপুরের পর যখন মেহমানরা চলে গেল আর বাড়ির সবাই একটু বিশ্রাম নেয়ার জন্য যার যার ঘরে গেল, মারিয়াম আমার কাছে এলো। ও কাঁপা কাঁপা গলায় খুব আস্তে বলল,
শারমিন, রাতে যখন আমি ঘুমিয়েছিলাম, কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নাম তো তুই বললি না, কিন্তু রাস্তা তো খুলে দিয়েছিস।
এই কথা শোনার সাথে সাথে আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। আমি বললাম,
চল বড় খালামণিকে সব বলি।
কিন্তু মারিয়াম প্রচন্ড ভয় পেয়ে গেল ও বলল,
আম্মুকে যদি সব বলি তাহলে আমার বিয়ে ভেঙে যাবে, সবাই ভাববে আমি কোনো কুফরি কালাম করেছি, বাড়ির বদনাম হবে।
আমাদের সমাজের মেয়েদের এটাই একটা মস্ত বড় সমস্যা, তারা বিপদে পড়লে আসল ভয়ের চেয়ে লোকলজ্জার ভয়টাই বেশি পায়। আর এই ভয়ের কারণে আমিও তখন চুপ করে রইলাম। এটাই ছিল আমাদের জীবনের দ্বিতীয় মস্ত ভুল। পরের দুই রাত মারিয়ামের সাথে আরো ভয়ানক সব কাণ্ড ঘটতে লাগলো। ও আমাকে বলল, ও ঘুমালেই নাকি দেখে ও ঠিক পুরনো ছাদেই বসে আছে, সামনে পানির বাটি রাখা, কিন্তু আমরা কেউ ওর পাশে নেই, ও একদম একা, আর বাটির পানির ভেতর থেকে কোনো মুখ আসে না, একটা কুচকুচে কালো হাত পানির ভেতর থেকে বের হয়ে ওর হাতের ওই অপূর্ণ বৃত্তটাকে টেনে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। ও ধরফর করে ঘুম থেকে জেগে উঠত। ও দেখত ওর হাতের ওই বৃত্তের ফাঁকা জায়গাটা আগের চেয়ে আরো একটু বন্ধ হয়ে গেছে। তৃতীয় দিন সকালের মধ্যে বৃত্তটা প্রায় মিলিয়ে গেল, সামান্য একটুখানি জায়গা শুধু বাকি ছিল। আমি ওর হাতটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখলাম, ওটা কোনো মেহেদির রং ছিল না, মনে হচ্ছিল চামড়ার ভেতর থেকে কোনো কালো শিরা ভেসে উঠেছে। সেই দিন বিকেলেই বড় খালামণি মারিয়ামের হাতটা দেখে ফেললেন। প্রথমে উনি ভেবেছিলেন কোনো ইনফেকশন হয়েছে, কিন্তু মারিয়ামের হাতের ওই নকশাটা ভালো করে দেখার পর খালামণির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। উনি কড়া গলায় জিজ্ঞেস করলেন,
মারিয়াম, এটা তুই কি বানিয়েছিস হাতে?
আমরা দুজনেই চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলাম। খালামণি যখন আমাদের ওপর প্রচণ্ড চিল্লাচিল্লি করতে শুরু করলেন, মারিয়াম আর সহ্য করতে না পেরে কেঁদে দিয়ে সব কথা বলে দিল। খালামণির সাথে সাথে ওনার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আম্মাকেও ডেকে আনা হল। আম্মা এসে নানি আম্মার ওই খাতাটা চাইলেন। আম্মা যখন ওই পাতাটা দেখলেন ওনার হাত কাঁপতে শুরু করল। আম্মা আমাদের দিকে তাকিয়ে রাগান্বিত চোখে বললেন,
তোদের এত বড় সাহস যে তোরা তোদের নানি আম্মার আলমারি খুলে এই খাতা বের করেছিস?
হীরা খুব নিচু গলায় বলল,
খালামণি, আমরা তো জাস্ট একটু মজা করেছিলাম।
আম্মা হীরার দিকে চোখ রাঙিয়ে বললেন,
কিছু কিছু জিনিস মানুষের এই ফালতু মজা বোঝে না।
সেই রাতে আমরা প্রথম নানি আম্মার ওই কথার আসল মানে বুঝতে পারলাম। চাঁদ রাতে ভাগ্য দেখতে নেই। আম্মা আমাদের ঘরে বসিয়ে একটা পুরনো ইতিহাস শোনালেন। অনেক বছর আগে আমাদেরই বংশের এক মেয়ের বিয়ের আগে ওনার হবু বরের চেহারা দেখার জন্য এই একই আমল করা হয়েছিল। এটা ছিল ভুল, কথাগুলো ছিল কুফরি, আর নিয়ত ছিল দুর্বল। পানির ভেতরে যে অবয়ব এসেছিল সেটা কোনো মানুষের ছিল না, ছিল একটা খবিস জিনের অবয়ব। এর পর থেকে সেই মেয়েটা একদম পাগল হয়ে গেল। ও মাঝরাতে নিজের ঘরের ভেতর নিজের নাম ধরে ডাক শুনতে পেত। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পেত না। শেষমেশ বিয়ের মাত্র তিন দিন আগে মেয়েটার জান কবজ হয়ে যায়। নানি আম্মা এই ঘটনার পরই এই পাতাটা লাল কালি দিয়ে কেটে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পাতাটা ছিঁড়ে ফেলেননি, কারণ নানি আম্মার ধারণা ছিল যে জিনিস কুফরি কালাম দিয়ে লিখে বন্ধ করা হয় সেটা না বুঝে ছিঁড়লে বা পোড়ালে অনেক বড় ক্ষতি হতে পারে। আমি আম্মাকে ভয় জড়ানো গলায় জিজ্ঞেস করলাম, আম্মা এখন মরিয়মের কি হবে? আম্মা মরিয়মের হাতের দিকে তাকালেন, তারপর খুব আস্তে করে বললেন,
যতক্ষণ বৃত্তটা সম্পূর্ণ হয়নি ততক্ষণ রাস্তাটা পুরোপুরি খোলেনি, কিন্তু খবিজ চিন্তা যদি মরিয়মের নাম জেনে যায় তবে ও মরিয়মকে এই নামের মাধ্যমেই বেঁধে ফেলবে।
আমাদের ঘরের বড়রা সবসময় সব কথা খুলে বলে না, হয়তো আমাদের বাঁচানোর জন্য, আর নয়তো ওনারা নিজেরাও পুরো সত্যটা ফেস করতে ভয় পান। তবে আম্মা আমাদের একটা কঠিন নিয়ম করে দিলেন, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত মারিয়ামকে যদি কেউ নাম ধরে ডাকে মারিয়াম যেন কোনোভাবেই তার উত্তর না দেয়, সে আওয়াজ জারি হোক না কেন, কারণ সবার মাঝে সেই জিনটা তার নাম ধরে ডাকতে পারে, আর মারিয়াম সেইটাকে সাড়া দিলেই সেই জিন বুঝতে পারবে যাকে সে খুঁজছে তার নাম মারিয়াম। সেদিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ আর ভয়ানক একটা রাত। ঈদের দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে, মেহমানরা সবাই যার যার বাড়ি চলে গেছে, বাড়ির সেই আনন্দ আর কোলাহল এক নিমেষেই গায়েব হয়ে গেছে। যে উঠোনটা চাঁদ রাতে আলো আর হাসিতে গমগম করছিল এখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা। আম্মা মারিয়ামকে নিজের ঘরে ওনার বিছানায় শোয়ালেন, ওর হাতের ওপর কোরআনের আয়াত পড়ে ফুঁ দিলেন, বৃত্তের ওই ফাঁকা জায়গাটাতে পবিত্র জমজমের পানি লাগিয়ে দিলেন। আমি, হীরা, আয়েশা আর নিশা আমরা চারজনও ভয়ে ওই রাতেই আম্মার ঘরের ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। আম্মা আমাদের সবাইকে কঠোরভাবে বলে দিলেন, ফজর হওয়ার আগে কেউ যেন ঘরের কোনো দরজা বা জানলা না খোলে। রাত তখন আনুমানিক দেড়টা বা পৌনে দুটা হবে। প্রথম আওয়াজটা এলো, ওটা ছিল বড় খালামণির গলা, ঠিক উঠোন থেকে আওয়াজটা আসছিল,
মারিয়াম মা আমাকে একটু পানি দিয়ে যা তো।
আবার এলো,
শারমিন মা পানি দিয়ে যা তো এক গ্লাস।
এভাবে একে একে আমাদের সবার নাম ধরে ডাকা হলো, কিন্তু আমরা কেউ সাড়া দেইনি। খালামণি তখন আমাদের পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন, আর আমি নিজে ওনাকে ঘুমিয়ে থাকতে দেখেছি। মারিয়াম ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। আম্মা মারিয়ামের হাতটা শক্ত করে চেপে ধরলেন, কিছুক্ষণের মধ্যেই আওয়াজটা ঘরের জানালার একদম কাছে চলে এলো। এবার আর খালামণির গলা না, এবার আওয়াজটা মারিয়ামের হপু বরের গলার মতো শোনালো। ও বলছিল,
মারিয়াম আমি বাইরে দাঁড়িয়ে আছি, প্লিজ একবার দরজাটা খোলো, তোমার সাথে খুব জরুরি কথা আছে।
মারিয়ামের পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। আমি জানতাম এই গলাটা মারিয়ামের জন্য সবচেয়ে দুর্বল জায়গার, কারণ ও ওই মানুষটাকে খুব ভালোবাসত। ও প্রায় দরজার দিকে পা বাড়াতে যাচ্ছিল, আম্মার সাথে সাথে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন,
এই মেয়ে মনে রাখিস যে তোকে ভালোবাসে সে কখনো মাঝরাতে অন্ধকারে তোকে এইভাবে ডাকবে না।
এরপর কিছুক্ষণ সবকিছু একদম চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। আমরা ভাবলাম হয়তো কেটে গেছে বিপদ, কিন্তু এর পরেই যে আওয়াজটা এলো আমাদের শরীরের রক্ত যেন এক সেকেন্ডের মধ্যে বরফ হয়ে গেল। ওটা ছিল আমাদের ইন্তেকাল করা নানি আম্মার গলার আওয়াজ, হুবহু নানি আম্মা, সে একই রকম মায়া, একই রকম টান। আওয়াজটা আসছিল দরজার ওপার থেকে,
মারিয়াম রে আমার লক্ষ্মী সোনা এত ভয় পাচ্ছিস কেন? এই দেখ আমি তোদের নানি আম্মা, আমি এসে গেছি, দরজাটা খোল না মা।
আওয়াজটা এত বেশি বাস্তব ছিল যে আমাদের নিজের চোখ দিয়েই পানি চলে এলো। মনে হচ্ছিল নানি আম্মা আসলেই ফিরে এসেছেন। মারিয়াম ওর চোখ দুটো খুলে ফেলল, ওর ঠোঁট দুটো নড়ছিল, ও প্রায় নানি আম্মা বলে উত্তর দিতে যাচ্ছিল। আম্মা এক সেকেন্ড দেরি না করে মারিয়ামের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরলেন। দরজার ওপার থেকে তখন একটা হালকা হাসির আওয়াজ ভেসে এল, কিন্তু ওটা নানি আম্মার হাসি ছিল না। ও বুঝতে পেরেছিল, ও প্রায় সফল হয়েই গিয়েছিল। এরপরে আমরা দেখলাম ঘরের দরজার নিচের ফাঁকা জায়গা দিয়ে ভেতর দিকে পানি ঢুকতে শুরু করেছে, একদম পরিষ্কার পানি, কিন্তু সেই পানির ওপর কেমন যেন একটা চাঁদের আলোর মতো তীব্র চমক। অথচ আমাদের ঘরে তখন কোনো আলো জ্বলছিল না। পানিটা আস্তে আস্তে মেঝে বেয়ে মারিয়ামের বিছানার দিকে এগোতে লাগল, আর পানিটা যত কাছে আসছিল মারিয়ামের হাতের ওই কালো বৃত্তটা যেন আগুনে পুড়তে শুরু করল। মারিয়াম যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু আম্মা ওর মুখ চেপে ধরে রেখেছিলেন যাতে ওর মুখ দিয়ে কোনো শব্দ বের না হয়। আম্মা অনবরত আয়াতুল কুরসি আর সূরা জিনের আয়াতগুলো তেলাওয়াত করে যাচ্ছিলেন। দরজার ওপার থেকে তখন অনবরত আওয়াজ বদলে যাচ্ছিল, কখনো কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ, কখনো কোনো বুড়ি মহিলার গালিগালাজ, এমনকি এক সময় আমার নিজের গলার আওয়াজ শুনতে পেলাম আমি দরজার ওপার থেকে। আমার গলাতেই কেউ বলছে,
মারিয়াম আমি শারমিন বলছি, দেখ এদিকে তাকা।
অথচ আমি মারিয়ামের একদম পাশে বসে ওনার হাত ধরে কাঁপছিলাম। সেই রাতে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলাম, ভয় শুধু এটা না যে কোনো মৃত মানুষ আপনাকে ডাকছে, সবচেয়ে বড় ভয়ের বিষয় হল যখন কোনো জ্যান্ত মানুষের গলার আওয়াজ চুরি করে কোনো খবিস জিন আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করে। ফজরের আজান দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে চারপাশটা হুট করে একদম শান্ত হয়ে গেল। মেঝেতে জমে থাকা ওই পানিটা এক পলকেই উধাও হয়ে গেল, বাইরের ওই অদ্ভুত আওয়াজগুলোও বন্ধ হয়ে গেল। মারিয়ামের হাতের বৃত্তটা পুরোপুরি বন্ধ হতে পারেনি, সামান্য একটুখানি ফাঁকা জায়গা তখনও বাকি ছিল। আমরা ভাবলাম হয়তো আল্লাহ আমাদের রক্ষা করেছেন, বিপদ কেটে গেছে। কিন্তু কিছু কিছু বিপদ আসলে পুরোপুরি কাটে না। এর পরের কয়েকটা দিন বেশ সাবধানে কাটল। আম্মা ওই খাতাটা কোথায় যেন লুকিয়ে ফেললেন। মারিয়ামের হাতের দাগটা আস্তে আস্তে হালকা হতে লাগলো, কিন্তু পুরোপুরি মুছে গেল না। ওর বিয়েটাও ঠিকঠাক মতোই হয়েছিল, কিন্তু মারিয়াম মেয়েটা আর আগের মতো চঞ্চল রইল না। ও কেমন যেন চুপচাপ হয়ে গেল, বাটিতে পানি দেখলেও ও চমকে উঠত, রাতে নিজের নাম শুনলে কেমন যেন আঁতকে উঠত, আর ঈদের চাঁদ রাতের কথা উঠলেই ও ঘর ছেড়ে অন্য কোথাও চলে যেত। আমরা আমাদের পরিবারের এই ঘটনাটি বংশের ভেতরেই দাফন করে দিতে চেয়েছিলাম। বাইরে মানুষ জানত মারিয়ামের হাতে ইনফেকশন, কিন্তু আমরা তো জানি সেই রাতে আমরা কোন জিনিসটাকে জাগিয়ে তুলেছিলাম, আর সেই খবিস জিনটা হয়তো পুরোপুরি ফিরে যায়নি। অনেকগুলো বছর কেটে গেছে, মারিয়ামের এখন নিজের সংসার আছে, আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এতদিন আর নতুন কোনো ঝামেলা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো সবকিছু ওখানেই শেষ হয়ে গেছে, কিন্তু গত কুরবানির ঈদের চাঁদ রাতে যখন আমার নিজের ছোট্ট মেয়েটা হাতে মেহেদি লাগানোর জন্য বায়না ধরছিল, আমার বুকের ভেতর পুরনো সেই ভয়টা আবার চাঁড়া দিয়ে উঠল। আমরা তখন আমাদের নিজেদের বাসায় ছিলাম, চারিদিকে ঈদের আনন্দ, রান্নাঘরে সেমাই রান্না হচ্ছে, আমার মেয়েটা ওর ফুপাতো বোনদের সাথে ছাদে যাওয়ার জন্য জেদ ধরছিল। আমি প্রথমে বারণ করলাম, তারপর ভাবলাম একা যেতে না দিয়ে আমি নিজেও ওর সাথে যাই। ছাদে যাওয়ার পর আমি যা দেখলাম, আমার কলিজা যেন শুকিয়ে গেল। আমি দেখলাম ছোট ছোট মেয়েরা মিলে একটা প্লাস্টিকের বাটিতে পানি ভরে রেখেছে। আমার মেয়েটা আমাকে দেখে হেসে উঠল, আম্মু দেখো আমরা পানিতে চাঁদের আলো দেখছি। আমি এক সেকেন্ড সময় নষ্ট না করে বাটিটা কেড়ে নিয়ে পানিটা নিচে ফেলে দিলাম, বাটিটা উল্টে রেখে দিলাম। বাকি সবাই আমার দিকে কেমন যেন অদ্ভুত চোখে তাকাচ্ছিল, হয়তো ওরা ভাবছিল আমি অনেক পুরনো ধ্যান ধারণার সেকেলে এক মা। কিন্তু মা হওয়ার পর একটা জিনিস খুব ভালো করে বোঝা যায়, কিছু কিছু নিষেধাজ্ঞা আর নিয়ম কানুন বড়রা ভয় থেকে দেয় না, দেয় গভীর ভালোবাসা থেকে। আমি পানিটা ফেলে দিয়ে আমার মেয়ের হাত ধরে নিচে নিয়ে এলাম। সেই রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। রাত আনুমানিক 3টার দিকে আমার ঘরের দরজার বাইরে খুব আস্তে করে কেউ একজন আমার মেয়ের নাম ধরে ডাকল। আর সবচেয়ে বড় ভয়ের বিষয়টা হল আওয়াজটা ছিল হুবহু আমার নিজের গলার। আমি বিছানায় একদম সোজা হয়ে বসে পড়লাম। আমার মেয়েটা তখন আমার পাশেই ঘুমাচ্ছিল, ও গভীর ঘুমে ছিল, তাও আমি ওর মুখে হাত দিয়ে রাখলাম যাতে ও ভুলেও কোনো উত্তর না দেয়। ওপার থেকে আবারও আমার গলাতে কেউ একজন খুব আদর মাখা সুরে বলল,
মামুনি বাইরে এসো একবার, দেখো চাঁদের আলোটা কত সুন্দর।
আমি কোনো উত্তর দেইনি। আমি জানি না সেই খবিজ চিনটা এখনো আমাদের বংশের পেছনে লেগে আছে কিনা, নাকি প্রতি বছর চাঁদ রাতে ও কোনো না কোনো বাড়ির পানির পাত্রে উঁকি মারে। আমি শুধু এটুকুই জানি, চাঁদ রাত মনের ইচ্ছা পূরণের রাত ঠিকই, কিন্তু সব ইচ্ছাকে ভাষা দিতে নেই। সব খেলা আসলে খেলা না, সব আমল দোয়া না, আর সব পানির পাত্রে শুধু নিজের ছায়া দেখা যায় না। তাই আপনাদের আশেপাশে যদি কোনো বোন বা ছোট বাচ্চা মজা করেও চাঁদ রাতে পানির পাত্রে ভাগ্য দেখতে চায়, তবে দয়া করে সেটা হেসেই উড়িয়ে দেবেন না। হতে পারে পানির নিচে যে মুখটা দেখা যাচ্ছে সেটা ভবিষ্যতের কোনো মানুষের মুখ না, হতে পারে ওটা এমন কোনো খবিজ জিন যে শুধু একটা নামের অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন সব কুফরি কাজ থেকে, খবিজ জিনের অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের পুরো ঘটনা। আশা করি আপনাদের সকলের এই ঘটনাটি ভালো লেগেছে এবং আপনারা ঘটনার গভীরতা উপলব্ধি করতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ভূত.com এর সাথেই থাকুন। ফিরে আসব নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই বলেই সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আপনারা সবাই জানেন সাবিত এবং সিফাত, এছাড়াও তানভি, তুষার, রোমান, ওনারা সবাই মানুষের সাথে কথা বলেন, তাদের ঘটনা সংগ্রহ করেন এবং তারপরে পাঠান আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com অথবা russell@bhoot.com.pt পাঠিয়ে দিন, কথা হবে খুব দ্রুতই। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই এই ঘটনাটি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে। জাস্ট লিঙ্কটা নিয়ে আপনার বন্ধু বা আপনজনের সাথে শেয়ার করে দিন, তাহলে তারাও এই চমৎকার ঘটনাটি শুনতে পারবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনা অনেক বড় হবে, তাই শুরুতেই মাফ চেয়ে নিচ্ছি। দয়া করে আমার নামটি গোপন রাখার অনুরোধ রইল, এটা আমার এবং আমার পরিবারের সুরক্ষার জন্য। এখন শুরু করি মূল ঘটনা। আমার সাথে ছোটবেলা থেকে দুইটা পরী থাকত, সম্পর্কে তারা ছিল যমজ বোন। আমি তাদের মুখ থেকে শুনেছি আমি নাকি তাদের বাঁচিয়েছি যখন আমি ছোট ছিলাম। ওই সময় তারা বোতলে বন্দী ছিল, আমি খেলতে খেলতে যখন বোতলটি খুলেছি তখন নাকি তারা মুক্ত হয়েছে, তারা আমাকে এটা বলেছে। তাই তারা আমাকে নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসত। আমার যেহেতু বোন নেই, আমিও তাদের বোনের মতোই ভালোবাসতাম। তাদের ভেতরে একজনের নাম ছিল নাজামুন, অপরজনের নাম ছিল নাজা ফুরকান। ছোটবেলায় যখন তারা আমার কাছে আসত আমি তখন তাদের প্রজাপতি ভাবতাম, কারণ অত কিছু বোঝার বয়স তখন ছিল না। আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলাম তখন বুঝতে পেরেছি তারা আসলে প্রজাপতিরা, এবং তারা আমাকে বলতো তারা আমার কাছে যে আসে সেটা যেন আমি কাউকে না বলি, আর যদি বলি তাহলে তারা আমার কাছ থেকে চিরতরে চলে যাবে। তাই আমিও তাদের কথা কাউকে বলতাম না। আমার সম্পর্কে খালু হয় মানে আমার ছোট খালার হাজবেন্ড, তাকে আমি কখনো খালু ভাবতাম না, কারণ তিনি আর আমি ছিলাম বন্ধুর মতো। আমার খালু আমার খালাকে নিয়ে চট্টগ্রামে থাকে, তার চাকরির সুবাদে যখন তিনি আসতেন তখন আমি সব কিছু ছেড়ে আমার খালুর সাথে ইচ্ছা মতো ঘুরতাম। আমি সেই খালুকেও আপুদের কথা বলিনি, মানে পরি দুইটার কথা, কারণ বললে তারা চলে যাবে, এটা ভাবতে আমার খারাপ লাগত। ভালোই যাচ্ছিল দিনকাল, তারা আমার কাছে সব সময় আসত না, আমি আসতে বারণ করলাম, কারণ এখন যতই বড় হচ্ছি ততই ভয় আরো বেশি হচ্ছে যদি কেউ বুঝে ফেলে। আমি তাদের সাথে বেশি দেখা করতাম আমাদের এলাকার একটা বাঁশঝাড় আছে সেখানে গিয়ে। আমার সাথে দেখা করতে চাইলেও আমি তাদের সাথে খুব কমই দেখা করতাম, কারণ ওই যে বললাম ভয় কাজ করত, কেউ বুঝে ফেললে একটা সমস্যা। আর হ্যাঁ, আপুরা সবসময় আমাকে বলতো আমরা তোকে 18 বছর পর্যন্ত দেখে রাখব, তারপর আমরা চলে যাব। আমি তখন বুঝিনি কেন 18 বছর পরের কথা বলছে। যাই হোক, এইভাবে আমাদের দিন কাটতে লাগলো বহুদিন। আর একটা বদভ্যাস ছিল আমার, আমি বাসা থেকে কোনো জিনিস যখন চাইতাম সেটা যদি দিতে একটু দেরি হতো আমার রাগ উঠে যেত, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম। চাওয়া জিনিসটা না পাওয়া পর্যন্ত আমি একটি দানাও মুখে দিতাম না। যখন আমি রাগ করে খাওয়া দাওয়া বাদ দিতাম তখন আপুরা ঘুমের ভেতরে আমাকে খাইয়ে দিত। আমি জানি এটা অনেক মানুষ বিশ্বাস করবে না, যার সাথে এই ঘটনাগুলো ঘটে শুধু তারাই বিশ্বাস করবে। 2020 সাল, আমার বয়স 17 বছর, আপুরা চলে যাবে আর 1 বছর পর, 20 ফেব্রুয়ারি 2021, আমরা গেছি আমার দূর সম্পর্কের এক কাকার বিয়ে খেতে, আমাদের বাসা থেকে 3 কিলোমিটার দূরে। সন্ধ্যার আগে আমার একটা জরুরি কাজে বাসায় আসার প্রয়োজন পড়ে, তাই আমি কাকাকে বলে কাকার মোটরসাইকেল নিয়ে বাসায় চলে আসি। কাকাদের বাসা আসা যাওয়ার পথে একটা বাঁশঝাড় পড়ে, এইটা কাকাদের এলাকায় খুব ভয়ানক একটা জায়গা, আমি সেটা জানতাম না। আমার আপুরা আমাকে বলেছিল সন্ধ্যা বা রাত হলে আমি যেন বাঁশঝাড়ের ওই দিক দিয়ে না যাই, কিন্তু আমার মনে ছিল না। আমি বাসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে কাকাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, দেখতে দেখতে পৌঁছে যাই বাঁশঝাড়ের কাছে। বাঁশঝাড়ের কাছে আসতে দেখি আমার ক্লাসমেট একটা মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মোটরসাইকেলটি থামাতে বলছে। আমি পুরো অবাক, যেই মেয়েটা 5 বছর একসাথে স্কুলে পড়েছে আমার সাথে, একদিনও সে আমার সাথে কথা বলেনি, হঠাৎ আজকে কেন কথা বলতে চাইছে? মেয়েটি আমাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, এই তো সামনে। মেয়েটি বলল, আমিও তো সামনে যাব, আমাকে নিয়ে যাবে? আমি ভাবলাম বলছে যখন না নিয়ে গেলে কেমন হয়, এই সময় অন্য কোনো গাড়িও তো সে পাবে না, সে আমার ক্লাসমেট। বেশি কিছু না ভেবে বললাম, উঠে পড়ো। সেও কোনো কথা না বলে উঠে পড়ল। তারপর আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? কোনো উত্তর না আসায় আমি ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে। একটা মানুষ যদি মোটরসাইকেলের পেছনে ওঠে তাহলে যে গাড়ি চালাচ্ছে সে অবশ্যই বুঝতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল গাড়ির পেছনে কেউ নেই। তাই আমি গাড়ি চালাতে চালাতে এই পেছনে তাকিয়ে দেখি মেয়েটি নেই। সাথে সাথে আমার ভেতরে কেঁপে ওঠে। আমার আপুরা কখনো আমার সাথে এরকম করে না। পকেট থেকে ফোন বের করে দেখি এবং দেরি না করে একটা বন্ধুকে ফোন দেই, তাকে আসতে বলি।
সে হয়তো বুঝতে পেরেছে আমি বিপদে পড়েছি, তাই দেরি না করে আমাকে বলল,
তুই একটা সিগারেট ধর, আমি আসছি।
বন্ধু আসার পর, তাকে সবকিছু খুলে বলার পর বন্ধু যেটা বলল সেটা শুনে আমি অবাক। সেই মেয়েটি নাকি এক বছর হল মারা গেছে, শুনে আমার ভয় আরো বেড়ে গেল। তারপর বিয়ে বাড়িতে গিয়ে কাউকে কিছু বলিনি, কারণ আমার কথা শুনে হয়তো বিয়ে বাড়ির মজাই মাটি হয়ে যাবে। বিশ্বাস করেন, ওই মেয়েটিকে মোটর সাইকেলের পেছনে ওঠানো ছিল আমার কাল। তার কিছুদিন পর থেকে শুরু হয় নানা সমস্যা। আমি অনেকবার আপুদের জিজ্ঞেস করেছিলাম কেন আমার সাথে এরকম হচ্ছে, তার আমাকে বলে বিয়ে করে ফেলো না হলে খুব বড় বিপদ হবে সামনে। আমি ভাবতাম আপুরা হয়তো আমার সাথে মজা করছে, আমিও বিয়ের বিষয়টা নিয়ে বেশি ভাবতাম না। আস্তে আস্তে আমার সমস্যা ভয়ঙ্কর রূপ ধারণ করল। ভাত খেতে গেলে ভাতের প্লেটে সাপ বের হতো, হঠাৎ গালে থাপ্পড় মারত কেউ গায়ে বিভাবে, আমি অনেক ভয় পেতাম। আপুরা বলত, তোর সাথে এই সমস্ত অত্যাচার যে করছে সে অনেক ভয়ঙ্কর, আমাদের দুজনের পক্ষে তাকে আটকানো সম্ভব না, আগামী অমাবস্যার আগেই বিয়ে করে ফেল না হলে তোকে নিয়ে যাবে। খুব চিন্তায় পড়ে গেলাম, বাসায় কিভাবে বিয়ের কথা বলবো, বেকার একটা ছেলে, মাত্র SSC পাশ করেছি। ইতোমধ্যে মা সহ পরিবারের অনেকেই বুঝে ফেলে আমার সাথে কি ঘটছে, তাই আর দেরি না করে আমার মা আমাদের বাসায় একজন হুজুরকে নিয়ে আসে। আমার কাছ থেকে হুজুর সবকিছু শুনে বলে, তোমার আপুদের সাথে কথা বলতে হবে, এই বলে আমার শরীরে তাদের হাজির করে। তারপর আমি কিচ্ছু বলতে পারি না। পরে ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার পাশে বসে আছে এবং কান্না করছে। আমি মাকে জিজ্ঞেস করি, কি হয়েছে, কান্না করছো কেন? মা বলে, তোর সাথে ছোটবেলা থেকে দুইটা পরী থাকে, তুই তো কখনো জানাসনি। আমি সব খুলে বলি। মা বলে, ওই দুইটা পরী যদি আজকে না থাকতো তাহলে তোকে আজকে দুষ্টরা নিয়ে যেত। পরে মায়ের কাছ থেকে আমি শুনি, আপুদের সাথে কথা বলার পরে হুজুর নাকি দুষ্টুটাকে আমার শরীরে হাজির করেছিল এবং জিজ্ঞেস করেছিল সে কেন আমার ক্ষতি করতে চায়। উত্তরে সে বলে, আমি নাকি তাকে মোটরসাইকেলের পেছনে করে নিয়ে এসেছি। হুজুর তাকে অনেক ভয়ভীতি দেখায়, চলে যেতে বলে, কাজ হয়নি। আমার একটা আপুকে হত্যা করে, নাজা ফুরকানকে হত্যা করার পরে নাজা মুন আপুকেও একা করে ফেলে। মূল আপুর সাথে আমাদের পরিবারের সবাই একাধিকবার কথা বলে, জানতে চায় আমার সমস্যার সমাধান কি। তখন মূল আপু একই কথা বলে, অমাবস্যার আগেই আমাকে বিয়ে দিতে হবে, তাই আর দেরি না করে আমার জন্য মেয়ে দেখা শুরু করে দেয়। ফুরকান আপুকে যখন শয়তানটা হত্যা করে ফেলে তখন মূল আপু একা হয়ে যায়, তাই মূল আপু যখন আমার সাথে দেখা করতে আসত তখন নতুন একজনকে নিয়ে আসত যার নাম ছিল পার্থ। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমার জন্য যখন মেয়ে দেখা হয় তখন বেকার শুনে কেউ বিয়ে দিতে চাইছিল না, আর আমিও আসলে বিয়ে করতে চাইছিলাম না। আমার খালাতো বোনকে আমি অনেক পছন্দ করতাম, সে আমাকে পছন্দ করত। এ বিষয়ে আমি বাড়িতে কথা বলার সাহস পাইনি। আমি আগেই বলেছিলাম আমার একজন খালু ছিলেন যিনি মাঝে মাঝে আসতেন এবং যার সাথে আমি বন্ধুর মতো করে মিশতাম। তাকে বিষয়টা জানানোর পর তিনি সবাইকে নিয়ে বসেন এবং আমাদের বিয়ের ব্যবস্থা করেন, কিন্তু আমার খালা মানে আমার বর্তমান শাশুড়ি বিয়েতে রাজি ছিল না, কারণ তিনি চাইতেন না আমাদের বিয়েটা নিজেদের মধ্যে হোক। কিন্তু আমার খালু মানে আমার বর্তমান শ্বশুর তিনি রাজি ছিলেন, তাই ছোট আকারে কাজী অফিসে গিয়ে আমাদের বিয়ে হয় এবং আস্তে আস্তে আমার সমস্যা কমতে শুরু করে এবং অমাবস্যার পর থেকে আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কিছুদিন পর আমার মন আপুও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, কারণ আমার 18 বছর পেরিয়ে গিয়েছিল। যাওয়ার সময় আপু অনেক কান্না করে এবং বলে, তোর বউকে কখনো কষ্ট দিবি না, মেয়েটা যদি আজকে তোকে বিয়ে না করত তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমার শাশুড়ি এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। আজ আমাদের বিয়ের 2 বছর 6 মাস। দোয়া করবেন আমার শাশুড়ি যেন আমাকে গ্রহণ করেন। আজ আপু চলে গেছে, 2টি বছর তাদের সাথে দেখা নেই। ভালো থাকবেন,
লেখাটি বড় হয়ে গেল, তারপরেও ভালো লাগলে শেয়ার করবেন। আমি বলে রাখি, আমরা সবসময় আসলে বড় লেখাই পছন্দ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নাম ঠিকানা সবকিছু গোপন রাখতে বলেছেন, আমি সেগুলো কাউকে জানাচ্ছি না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাংসারিক জীবন সুখের হোক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমরা চেষ্টা করি সেরা ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শুধু ইমেইলের জন্য নয়, অডিও ক্লিপের জন্য। আর সেটা সূত্র ধরেই আমরা বেশ কিছু ঘটনা আজকে সংগ্রহ করেছি আপনাদের জন্য। আশা করছি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়।
শুনছেন ভূতের ঘটনা। দেখুন, আমি চেষ্টা করি বাংলাদেশের সেই সমস্ত ঘটনাগুলোকে কালেকশন করার যেগুলো মোটামুটি মনে এবং শরীরে শিহরণ সৃষ্টি করবে। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে একটা ঘটনা নিয়ে এসেছি। মূলত শাহজাদপুরের তালগাছি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে হাজি বাবু এবং নূর নবী অর্থাৎ হাজি বাবুর বড় ভাই এই ঘটনাটি আমাকে বলেছিলেন। মানে তাদের দুই ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল, তো সেই দুই ভাই আর কি ঘটনাটি যখন আমাকে বললেন তখন আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ, ঘটনাটি আপনাদের শোনানোর মতো বা এই ঘটনাটি শেয়ার করা যেতে পারে, এবং তাদের অনুমতি নিয়েই আমি ঘটনাটি আপনাদের সামনে বলতে চলেছি। অর্থাৎ ঘটনাটি আমি হাজি বাবুর মতো করে আপনাদের সামনে বলছি, ভেবে নিন আমি হাজি বাবু। তো এই ঘটনাটি প্রায় অনেক ছোটবেলা, আমরা উনি ওই 2003-04 সালের দিকের ঘটনা। তো ওই সময় আমি বাড়িতে অত্যন্ত দুষ্টুমি করতাম, মানে এত বেশি দুষ্টু ছিলাম যে বাড়ির আশেপাশের কোন স্কুল বা মাদ্রাসায় আমায় ভর্তি করে দিলে আমি সেখানে একদিনের জন্য থাকতাম না, কিছু না কিছু একটা ঘটিয়ে ওই চলে আসতাম মাদ্রাসা থেকে বা বের করে দিত হুজুর মেরে টেরে। তো এই জন্য আমার বাড়ির লোক, বিশেষ করে আমার বাবার বড় ভাই নূর নবী, আমাকে শাসন করার জন্য এক প্রকার অনেক দূরে একটা এতিমখানায় দিয়ে আসে, মানে মাদ্রাসা এবং এতিমখানা মতো একটা জায়গা সেখানে দিয়ে আসে। জায়গাটি ছিল চিটাগাং, চিটাগাং এর কোনো একটা মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় আমি চলে গিয়েছি, কিন্তু ওই বলে না খাসলত যায় না মূলে, তোরকম আমি তো একটা বাদর মার্গা ছেলে, সেই খাসলত কি আর মূলে কখনো যাবে বলুন। তা সেই ওই জায়গায় গিয়েও সেই শয়তানি কিন্তু আমার কাটেনি। হ্যাঁ, বাড়ি থেকে একটুখানি দূরে গিয়েছি ঠিক আছে, কিন্তু শয়তানি কি আর কাটে, ও তো আমার রক্তে মিশে আছে। তো সেই রকমই ওখানে গিয়েও আমার ওই ফাজলামি বাদরামি চলতেই থাকতো। তোরকম ভাবে ওখানে গিয়ে প্রথম প্রথম কিছুদিন একটু ভালোভাবে চললেও আমার ওরকম শয়তান বন্ধু অনেকগুলো হয়ে গিয়েছিল, আর সেই বন্ধুদের সঙ্গে আমি ওরকম শয়তানি করে করে বেড়াতাম। এভাবেই বেশ কিছুদিন চলে গেল, আমার বন্ধু টন্ধু সব মিলিয়ে 4-5 জন হয়ে গেছে। আমরা কোনোদিন ওই খেজুরের রস খেতে চলে যাই, মানে হুজুরকে ফাঁকি দিয়ে। আবার কোনোদিন হয়তো মাঠের কোনো পেয়ারা খেতে চলে যাই, বা অন্যান্য অনেক কিছু আছে ওদিকে সেসব খেতে চলে যাই। মাঝে মাঝে ডাব পেড়ে খেতুম, এরকম অনেক কিছু করে বেড়াতাম। এইভাবে বেশ কিছুদিন গেছে। একটা ব্যাপার বলে দিই, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় মারুব বলে একটা ছেলে পড়ত, মানে এটা ওর ছদ্মনাম আমি দিচ্ছি, ওর অরিজিনাল নামটা বলা যাবে না। তো মারুব বলে যে ছেলেটি পড়ত, সে কিন্তু কারোর সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলতো না। সে যেখানে থাকতো, মানে যে সিটটাতে যে বেডটাতে থাকতো সেখানেই বসে থাকতো, সেখানেই পড়তো, সেখানেই ঘুমিয়ে পড়তো। হুজুর পড়াতে গেলে সবার সঙ্গে কথা বলতো সবাই, মানে হুজুরের সঙ্গে সবাই কথা বলতো, হুজুরও সবার সঙ্গে কথা বলতো, কিন্তু ওই ছেলেটার কিছু বলতে লাগতো না। মানে সে পড়া আগে থেকেই যেন কিভাবে সব করে রাখতো, হুজুর তাকে পড়া ধরলে গড়গড় করে পড়া বলে দিত, বা কোনোদিন বকা বা কোনো তাড়া এরম কিছু ঘটতো না, মানে খুব বাধ্য ছেলে টাইপের। খোঁজ খবর নিয়ে দেখলাম যে মারুফের বাবা মা কেউ নেই, বা কোনো হুজুর তার খোঁজও দিতে পারিনি, বা কোনো ছাত্র টাত্রাও ওই মারুফের সঙ্গে তেমন একটা মেশে টেসে না। মানে মারুফ প্রায় সবসময় একাই থাকতো, কেন বন্ধু টন্ধু কেউ ছিল না। তো আমরা তো শয়তান, আমাদের ইচ্ছে হয়েছে যে ওই মারুফকে একটু খেঁচবো, নাড়বো যে আসলে এই মারুফের ব্যাপারটা কি। তো প্রথম প্রথম এই মারুফ যেখানে খেতে যেত, অর্থাৎ এটাকে স্থানীয় ভাবে লজিং বাড়ি বলে, অন্যান্য অনেক জায়গায় অনেক স্থানীয় নাম থাকতে পারে আঞ্চলিক, তো ওই জায়গায় আর কি লজিং বলে, লজিং ওটা যার বাড়ি খেতে যায় আর কি। যেরকম আমরাও কোথাও না কোথাও লজিং বাড়ি খেতাম টেতাম, মাদ্রাসার ছাত্ররা ওই কারো না কারোর বাড়ি গিয়ে খেয়ে টেয়ে বেড়ায়, এরকম ব্যাপার। তো ওই মারুফ যেখানে খেতে যেত, আমরা একদিন চুপি চুপি ওর পেছন পেছন ওই লজিং বাড়িতে গেলাম। বিশ্বাস করুন, সেই দিন যে আমরা অনেকটা বিস্মিত হয়েছিলাম, এই মারুফ ওই লজিং বাড়ি যায় তো বটে, কিন্তু কখনো খাবার খায় না। মানে সে ওই লজিং বাড়ির আশেপাশে ঘুরে আবার ঠিক সময় মতো চলে আসে, মানে সবাই খেতে যায়, খেতে আসে, মানে খেয়ে ফিরে আসে, ঠিক মারুফ ওই সময়টা এদিক ওদিক কাটিয়ে মানে লজিং বাড়ির দিকে যায়, ওদিকে ঘুরে চলে আসে, কিন্তু কখনোই ওই বাড়ির ভিতর ঢোকে না। এইভাবে দু একদিন দেখার পরে আমরা বড় অবাক হই, এই মারুফ কখনো কোনোদিন খাবারও খায় না। এভাবে অনেক দিন চলে গেল, আমাদের মনের প্রশ্ন আরো বাড়তে লাগলো। একদিন হুজুরকে গিয়ে বললাম যে হুজুর এই মারুফের ব্যাপারটা কি। তো হুজুর এই মারুফের বিষয় না তেমন কোনো কথাও বলতে চাইতো না, বলে কি সে তার মতো আছে, তোরা তোদের মতো পড়, তোদের ওর নিয়ে কি সমস্যা, ও তো তোদের সাথে কোনো ঝামেলা করতেছে না, না তো ব্যাস। আরো বেশি কৌতূহল জাগতে লাগলো এই মারুফের বিষয়ে, আরো বেশি ইচ্ছে জাগলো ওর সাথে শয়তানি করব। তো একদিন রাত্রে আমরা ওই শীতকাল, তখন ওই খেজুরের রস পাড়তে যাব, খুব ইচ্ছে জেগেছে যে খেজুরের রস খাবো। তো সেই দিনকে নিয়ে বিনিয়ে খুব কৌশল ওই মারুফকে ডেকে নিয়ে গিয়েছি যে চল দেখ, আজকের হুজুর একটুখানি ছুটি দিয়েছে, চল আজকের আমার এদিকে একটা মামা বাড়ি আছে, তো চল ওই মামা বাড়িতে ঘুরিয়ে আনি চল। এই বলে ওই মারুফকে ডেকে নিয়ে মাঠের মধ্যে, খুব মানে জঙ্গল টাইপের মাঠ, ওই মাঠের ভিতরে অনেকটা সেই একটা মানে নদী মতন সমুদ্রের দিকে চলে গেছে, তার পাশ দিয়ে যে একটা বিশাল খেজুর বাগান, ওই জায়গায় গিয়ে ওই মারুফকে বলেছি যে ওঠ, উঠে ওই খেজুরের রস পেড়ে পেড়ে আমাদের খাওয়া। কিন্তু মারুফ খেজুর গাছে উঠতে চেত না, বা সে বলতো যে খেজুর গাছে উঠতে পারবো না। মারুফ তো তেমন কথা বলতো না, কিন্তু সেই দিন সে আমাদের উপরে দারুণ বিরক্ত এবং রাগান্বিত হয়েছিল, যেন তার চোখ দিয়ে মানে আগুন বেরিয়ে যাবে আমাদের উপরে, এমন রাগ যেন সে চোখ দিয়েই খেয়ে ফেলবে, এরকম একটা রাগ। সে বলছে তোমাদের আমার এখানে নিয়ে আসা ঠিক হয়নি। এই কথাটার মানে আমি তখন বুঝতে পারিনি। যাই হোক, ওর এই রাগারাগি এবং আমার সাথে যে কয়জন গেছে তাদের চাপাচাপিতে সেদিন সকাল সকাল আবার ফিরে এসেছিলাম মাদ্রাসাতে। এবার মাদ্রাসাতে আর কয়েকদিন পর আর একটা শয়তানি করার পরে আমি হুজুরের কাছে খুব মার খেয়েছি, এবং এই মারটা খেয়েছি আমি অনেকটা মারুফের কারণে। তাই মারুফের উপরে আমার আরো রাগ বেড়ে গিয়েছিল যে মারুফকে কিছু একটা ক্ষতি করতেই হবে। এইবার একদিন রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে, মানে মাদ্রাসার সবাই ঘুমিয়ে গেছে, ঘুমানোর বেল দশটায় দিয়ে দেয়। তো এগারোটা সাড়ে এগারোটার সময় ওই পাশের বাড়ি একটা বড় ডাব গাছ ছিল, সেখানে অনেকগুলো ডাবের কাঁধি ঝুলে থাকতো বা রয়েছে, দেখাই যায় আলো জ্বলে। এই মাদ্রাসার আলোটা মোটামুটি ওই বাড়ির অবধি পৌঁছায় এবং ওখান থেকে দেখা যায়। অনেকদিন ধরেই লোভ যে ওই বাড়ির ওই পেছন সাইডে গাছ, ওখান থেকে ডাব পেড়ে খাবো। তা আজকের এই মারুফকে শিক্ষা দেওয়ার একটা ভালো সুযোগ হয়েছে, আজকে যেভাবেই হোক এই মারুফকে ওই ডাব আমি পাড়াবই, আর না পড়লে কালকের যে কোনো ভাবে ওরা চোর বলে ওর বিপদে ফেলবো। আর মাদ্রাসায় চুরির শাস্তি খুব মার। এইবার এই মারুককে ঘুম থেকে ডেকে তুললাম, আমি সহ আমার আরো যে তিন চার পাঁচটা সাগ্রেটস না, মানে যাদের সঙ্গে বেড়াই, সেও আমাদের মতো শয়তান। তো মোটামুটি ওই সবাই ডেকেছি। ডেকে উঠানোর পরে মারুক বলছে, কি হয়েছে ভাই, এত রাত্রে কেন ডেকেছ? তো এবার আমরা বললাম যে আমার ওই ডাব খেতে ইচ্ছে করছে, তুই ডাব পেড়ে দে। এইবার মারুপের সেই দিনের ওই কাণ্ড আমি আজও, বিশ্বাস করুন, আজও ভুলতে পারিনি। মারুপ বলল, ঠিক আছে চলেন, বা চলো আজকে তোমাদের ডাব খাওয়াবো। ঠিক মাদ্রাসার যে দরজাটা না, খট করে দরজাটা খুলে দরজার সামনে দাঁড়িয়ে ডাব গাছটা একদম দেখা যায় ক্লিয়ার। এইবার ওই মারুপ দরজার সামনে দাঁড়িয়ে, আমরা মোটামুটি মারুপের পেছনে সবাই দাঁড়িয়ে আছি, মারুপ এরকম হাতটা লম্বা করে দিল, তার হাতটা একদম রবারের মতো, মানে যেন একটা ইলাস্টিক টেনে লম্বা করলে যেরকম হয় না, সাপ করে এরকম হাত লম্বা হয়ে, ঠিক ওই সিনেমার দৃশ্যের মতো হাতটা লম্বা হয়ে ওই নারকেল গাছে, অর্থাৎ সেই ডাবের কাঁধির কাছে চলে গেল। এবং বিশ্বাস করুন, ওই গাছে যতগুলো কাঁধি ছিল ও এক হাতে সব টেনে ছিঁড়ে, কাঁধি সহ এক একটা কাঁধিতে দশটা বারোটা পনেরোটা করে ডাব রয়েছে, সব ঝুলতেছে, সবকটা একসাথে নিয়ে ও এক টানে ডাব নিয়ে মাদ্রাসার ওই দরজার সামনে নিয়ে আসলো। এই কাণ্ড দেখে বিশ্বাস করুন, আপনি একবার ভাবুন, যদি আপনি ওই জায়গায় থাকতেন আপনার অনুভূতিটা কেমন হতো? ঠিক আপনার অনুভূতি যেমন হতো, আমার তার চেয়েও বেশি ভয় লাগছে, কারণ এরকম দৃশ্য আমি আর আগে কখনো দেখিনি। আমার সাথের গুলো তো অলরেডি সব ফিট, মানে এই দৃশ্য দেখার সাথে সাথেই আমার যে শয়তান বন্ধুগুলো হয়েছিল না, অলরেডি সব ফিট, কিন্তু আমিও নিজেকে খুব শক্ত করে এই কাণ্ড দেখার মতো শক্তি দিয়ে রেখেছিলাম, কিন্তু ডাবগুলো যখন সামনে এলো আর নিজের ভারসাম্য রাখতে পারলাম না, ধপ করে পড়ে গেলাম। সেন্স হারাইনি বটে, কিন্তু কিছু বলার মতো ক্ষমতাও আমার নেই। তারপর মারুপ টুক করে যেয়ে তার বেডে যেয়ে টুক করে শুয়ে পড়ল, আর আমি সেই ডাবের সামনেই বসে রইলাম। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেছে। ভয়ে থরথর থরথর করে কাঁপছি, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। কিছুক্ষণ পর হুজুর এলেন। আমাদের এই কাণ্ড কারখানা বা কোনো শব্দ হয়তো হুজুর পেয়েছিলেন, যে কোনো ভাবে হুজুর কিছুক্ষণ পর এসে বললেন যে, কি ব্যাপার বাবু, এসব কি, ডাব কোথায় পেলি? তখন ওই পুরো ঘটনাটি বললাম, এবং যারা ওই যে সব ফিট হয়ে পড়েছিল না, মানে অজ্ঞান মতন হয়ে গেছিল, তাদের মোটামুটি চোখে ওই মানে জল টল ছিটিয়ে, মানে পানি টানি ছিটিয়ে, মোটামুটি সব জাগিয়ে টাগিয়ে একই কথা বলল সবাই হুজুরকে। হুজুর বললেন, মারুপের সঙ্গে তোর এই কাজটা করা ঠিক হয়নি, সে একটা অন্য জগতের ছেলে, এখানে আসে, আমার এখানে সে পড়ে, সেই কোরআন শরীফ পড়তে ভালোবাসে, তাই পড়ে, সে থাকে, এই জায়গাটা পবিত্র জায়গা, সে আমাদের মাঝে থাকতে চায়, যেটা করেছিস সেটার জন্য তুই মাপ চা, ভবিষ্যতে এমন ঘটনা ওর সঙ্গে ঘটাস নে, সে বন্ধু বলে তোদের কোনো বিপদে ফেলিনি হয়তো, কিন্তু তার বয়স আমার তিন পুরুষের চাইতেও বেশি, অর্থাৎ আমি ইমামতি করছি এখানে, আমার বাবাও তাকে দেখেছে, আমার দাদু তাকে দেখেছে, মানে আমার তিন পুরুষ এই ছেলেটাকে এইভাবেই দেখছে, কিন্তু সে এক এক সময় এক এক রূপে এক এক নামে এখানে থাকে। সকালবেলা যে কাণ্ডটা ঘটল সেটা আরো ভয়ানক। মাপ চাওয়ার জন্য মারুপের বেডের কাছে যে দেখলাম, ঠিক একটা মানুষ শুয়ে আছে যেরকম, সেভাবেই শুয়ে আছে, মানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকলে যেরকমটা থাকে না, ওরকম ভাবেই শুয়ে আছে। মুখটা তুলেই দেখলাম সেখানে মারুপ নেই, ফাঁকা, কিছু বইপত্তর অনেক পুরনো, কিছু কাগজ, কিছু ফাউন্টেন পেন, মানে লম্বা লম্বা দোয়াত কলম, অনেক পুরনো আমলের কিছু জিনিসপত্র ওখানে পড়ে আছে, কিন্তু মারুপের কোনো অস্তিত্ব নেই। সারা রাত যে দরজার গোড়ায় বসেছিলাম, জেগেছিলাম, এত কাণ্ড ঘটে গেল, ডাবগুলো পড়ে রয়েছে, মারুপ কোথা থেকে অমনি বেরিয়ে গেল সেটা জানিনি। এরপর ওই মাদ্রাসায় পড়ার আর ইচ্ছে থাকল না। আরো কিছু ঘটনা ঘটেছিল বটে আমার সঙ্গে, কিন্তু এই ঘটনাটা আমি আর ভুলতে পারিনি। আমি হাজী বাবু, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি জীবনে এত বড় হয়েছি, আমি এখন বর্তমানে একটা মসজিদের ইমাম, কিন্তু তবুও এই মারুফের ব্যাপারটা আজও উদ্ঘাটন করতে পারিনি। আপনারা যদি কেউ উদ্ঘাটন করতে পারেন অবশ্যই বলবেন। আর এই হাজি বাবুর মতো কোন ঘটনা যদি আপনাদের কাছেও থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শোনাবেন, সবার মাঝে বলবেন। আজকের ঘটনা বললাম আমি শামীম, আমি থাকি ঝিনাইদহের কোটচাঁদপুর, গ্রামের নাম তালসার। অনেকদিন পর এসছি যদিও, অনেকদিন পর এরকম ঘটনা বললাম। আপনাদের এই শুভ কামনায়, আপনাদের এই দোয়া ভালোবাসায় আমি এই রকম সমস্ত আরো ঘটনা নিয়ে পরবর্তী দিন হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শুনতে থাকুন ভূত.com।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট করে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেননি, চলে যান www.bhoot.com.bd এবং সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন অনেক অনেক স্টোরি, সেই সাথে অন্য ভুবন। আমি বিশ্বাস করি যে অন্য ভুবন আপনাদের ভালো লাগবে, আপনারা সাপোর্ট করবেন, সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী ঘটনায় যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2012 সাল থেকে ভূত.com শুনে আসছি, এখন পর্যন্ত কোনোদিন কোনো ঘটনা শেয়ার করিনি, তো এটা আমার ফার্স্ট ঘটনা, আমার নিজের সাথে ঘটে যাওয়া। জানি না ঘটনাটা কতটুকু ভয়ের, বাট আমার কাছে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই শেয়ার করছি। ঘটনাটি ঘটেছে 2025 সালের সেপ্টেম্বর মাসে। তো আমি আদমজি এপিজেড নারায়ণগঞ্জে কর্মরত ছিলাম, তো ওখান থেকে শিফট করে আমি গাজীপুর ভবানীপুর চলে আসি। এখানে কোনো একটা ফ্যাক্টরিতে আমি জয়েন করি। তো জয়েন করার পরে আমি এখানে বাসা খুঁজে পাচ্ছিলাম না, আমাকে উত্তরা থেকে এসে যে অফিস করতে হইতো, বাট এটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। সারাদিন অফিস করে তারপরে আবার 2-3 ঘন্টা জ্যাম ঠেলে উত্তরা গিয়ে তারপর আবার সকাল ভোর 6টায় আসতে হইতো, এটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। সেই জন্য আমি আশেপাশে একটা বাসা খুঁজছিলাম বাট পাইনি। যখন একটা বাসা পেয়েছি সেটা হচ্ছে একতলা একটা বিল্ডিং, তার উপরে টিন শেড দেওয়া একটি রুম, শুধু একটি মাত্র রুম। তো আমি চিন্তা করলাম যে এক মাস কষ্ট করে থাকি, এর ভিতরে হয়তো একটা বাসা ম্যানেজ হয়ে যাবে, তো আমার জন্য উত্তরা থেকে কষ্ট করে আসতে যেতে হবে না। তো আমি একাই যেহেতু আমি উঠে পড়েছি, আর আমার একটা সমস্যা ছিল, আমি কাউকে বেড শেয়ার করতে পারতাম না, বা আমি চাইতাম না কেউ আমার সাথে থাকুক, আমি একা থাকতে পছন্দ করতাম। তো রুমটার মধ্যে যখন আমি যাই উঠি, রুমটা ছিল পরিত্যক্ত, অনেক লাকড়ি টাকড়ি ছিল রুমের ভিতরে, অনেক ময়লা টলা ছিল, বিভিন্ন অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেগুলো রুমের মধ্যে রাখা ছিল। তো আমি রুমটায় উঠে পড়ি, পরিষ্কার পরিষ্কার করে ক্লিন টিন করে উঠে পড়ি। প্রথম দুদিন আমি রুমে ছিলাম, কোনো সমস্যা হয়নি। তো একদিন রাতে আমি ঘুমিয়েছি রাত 3টার দিকে, তখন 3টার দিকে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমি ফিল করলাম যে আমি নড়তে পারতেছি না, তখন চোখ খুলিনি। আমি নড়তে পারতেছি না। চোখ খুলছি, চোখ খুলে দেখি যে আসলে আমি নড়তে পারতেছি না, আমার শরীরে কোনো বল নাই, কোনো শক্তি নাই, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। তো আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তেছি, সূরা কেরাত যা জানি সবকিছু পড়তেছি, কিন্তু আমার কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, আমি নড়তে পারতেছি না। চোখ খোলার পরে দেখলাম যে রুমের মধ্যে একটা গোমট একটা অন্ধকার, আর দরজার কোণে অনেক জমাট বাঁধা একটা অন্ধকার, তীব্র একটা অন্ধকার, যেটা খুব জমাট বাঁধা অন্ধকার। আমি দেখতে পাচ্ছিলাম রুমটা বাইরের থেকে বেশি অন্ধকার, বাইরে আলোগুলো দেখা যাচ্ছে কিন্তু রুমের ভিতরে কোনো আলো আসছে না, যেহেতু টিন শেড ছিল তো সাইড দিয়ে ফাঁকা ছিল আলো আসার জন্য। তো আমি এরকম অনেক সময়, দীর্ঘ সময় পার করার পরে আমি কোন রকম কষ্ট করে ফোনটা নেই, ফোনটা নেওয়ার পরে আমি সূরা বাকারা ইউটিউব থেকে সূরা বাকারা চালিয়ে দিই, তো একটু সাউন্ড দিয়ে চালিয়ে দিই। তারপরে আস্তে আস্তে 10-15 মিনিটের ভিতরে রুমটা কেমন জানি যে একটা ঘুমট একটা ভাব ছিল, একটা ভারী একটা ভাব ছিল, সেটা একদম সাধারণ হয়ে যায়। তো তারপরে আমার এই যে একটা অন্ধকারের একটা ঘুমট অন্ধকারটা ছিল সেটা আমি দেখতে পাইনি। ওদিনের মতো আমি স্বাভাবিক হই, তো আবার ঘুমিয়ে যাই, কিন্তু আমি সূরা বাকারাটা বন্ধ করি না, এটা চালিয়ে ঘুমিয়ে গিয়েছে। তো ওই দিনের মতো আর কিছু হয় নাই। পরদিন আমার এটা আসতে মনে হলো যে এটা আমার কাছে ভয় লাগতে শুরু করলো, আমি একটা ফ্রেন্ডকে শেয়ার করলাম, তো ওই বললো যে এটা সমস্যা নাই, যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল হয়তো এরকম হতেই পারে, তো আমি কিছু মনে করিনি। তারপর দিন আমি আবার এজুজুয়ালি সবকিছু করে শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে ওই দিন আমার স্বপ্নে দেখি যে 3-4 অবয়ব আমার স্বপ্নে আসছে, এসে আমাকে বলছে যে তুই এখানে থাকতে পারবে না, এটা আমাদের থাকার জায়গা। তো আমি বলছি যে এখানে আমি থাকতে পারবো না, এটা আপনাদের থাকার জায়গা, তো আমি কই যাব, তুই যেখানে ইচ্ছা সেখানে যা, এটা আমাদের থাকার জায়গা, তুই এখানে থাকতে পারবি না। তো আমি এটা বলছি, তারপরে ওরা আমার সাথে ঝগড়া শুরু করে দিছে যে আমি এখানে কেন থাকবো, আমি এখানে থাকতে পারবো না, এটা ওদের থাকার জায়গা। তো আমার ঘুম ভেঙে যায়, ঘুমে যাওয়ার পরে রুমের ভিতরে একটা অস্বস্তি ভাব যেটা আছে, এটা ঘুমট ফিল করা ভারী লাগা, সেটা আমি ফিল করলাম। তো আমি আবারও সূরা বাকারা জ্বালিয়ে দিই, তা আবার ওই দিনও ঘুমিয়ে যাই, ওই দিনও আমি এটা সিরিয়াসলি নেইনি। তারপর দিন একই অবস্থা, ওই দিন দেখি যে আমাকে ওরা রুম থেকে বের করে দিছে, স্বপ্নে যে আমাকে রুম থেকে বের করে দিছে, রুমের যা জিনিসপত্র ছিল সবকিছু এলোমেলো করে ভেঙে ফেলতেছে, আর আমি মানে অসহায়ের মতো নিচে দৌড়ে চলে আসছে। তা আমি বাড়ির লোককে এসে বলতেছি যে আমি উপরে থাকতে পারবো না, আপনারা যান গিয়ে দেখেন কি হচ্ছে, আমি আমার পক্ষে সম্ভব না থাকার, এটা আমি স্বপ্নে দেখতেছি। তো বাড়িওয়ালা কিছুক্ষণ পরে আমাকে বলতেছে যে সবকিছু শান্ত হয়ে গেছে, এখন আপনি উপরে যান থাকেন। তা আমি কোনোভাবেই রাজি না, স্বপ্নের ভিতরেই যে আমি রাজি না, আমি থাকবোই না বাসায়। তারপরে আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি যে আগে যে অবস্থা ছিল সেম অবস্থা। তখন আমি আবার সূরা বাকারা চালিয়ে দিই, তো ওই দিনের মতো কেটে যায় স্বপ্নটা। তো আমি পর থেকে আর চিন্তা করলাম যে না, আসলে এটা স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু, যেহেতু আমাকে প্রতিদিনই দেখাচ্ছে। তো আমি বাসাটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে ওই বাড়িরই নিচতলায় একটা রুম ফাঁকা পেয়ে যাই, তো আমি ওটাতে উঠে পড়ি। তারপর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটে নেই বা কোনো কিছু হয় নাই। এই ছিল ঘটনা, আমি জানি না বিষয়টা কতটুকু ভয়ের, বাট এটা আমার সাথে হয়েছে, তাই আমি শেয়ার করলাম। ভালো লাগে এই ঘটনাটি শেয়ার করবেন, ধন্যবাদ।
পর্যন্ত এমন কি কেউ আছেন যিনি শুনছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? আমার মনে হয় সংখ্যাটা খুব বেশি হবে না, কারণ এই যে সাবস্ক্রাইব করার পর যে সুবিধাগুলো পাওয়া যায়, যে ইনফরমেশনগুলো ইনস্ট্যান্টলি পাওয়া যায়, সেটার একটা মানে মজা আছে। তো আমি বলবো যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি এরকম কেউ থেকে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলেই ছিলেন, আমরাও ভালোর দলে সবসময় আছি। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা বিরল ঘটনা। তো রাসেল ভাই, বলে রাখি আমাদের যে গ্রামটা সেটা অন্তত একটা বর্ডার এলাকার গ্রাম, মানে আমাদের বাসা থেকে বর্ডার যাইতে মাত্র আধা কিলোমিটার লাগে, সেখানেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো রাসেল ভাই, আমি খুব ছোট্ট থেকেই নামাজ পড়তাম, সম্ভবত 2009 সাল থেকে, তখন আমি ক্লাস ফোরে পড়তাম। তো আমি নিয়মিতভাবে আমার দাদার সাথে আমি মসজিদে যাওয়া আসা করতাম। তো রাসেল ভাই, বলে রাখি যে আমাদের যে গ্রামটা, 2009 সাল থেকে আমাদের গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। তো আমরা বিভিন্নভাবে হারিকেন, কেউ টর্চ লাইট, এবং আমাদের যেটা গ্রাম্য ভাষায় বলে যে হেসাক, আমরা সবাই ব্যবহার করতাম। তো রাসেল ভাই, আমি প্রত্যেক দিনে দাদুর সাথে নিয়মিতভাবেই মসজিদ যাওয়া আসা করতাম, দাদু আমাকে নিয়ে যাইত, আমিও আসতাম। তো রাসেল ভাই, শীতকাল সম্ভবত ওটা 2011 কি 2012 সাল হবে। তো একদিন আমি হঠাৎ করে ঘুমিয়েছিলাম। তো রাসেল ভাই, রাত 2:30 কি 3 হবে, সম্ভবত আমার কাছে কোনো ফোন ছিল না, না ছিল কোনো ঘড়ি, আমি ছোট্ট মানুষ শুয়েছিলাম। তো রাসেল ভাই, আমাদের যে বাড়ির পাশে মসজিদটা আছে, আমাদের বাড়ি থেকে সম্ভবত হেঁটে গেলে 1 মিনিট লাগে। তো রাসেল ভাই, স্পষ্টভাবে আমি শুনতে পারতেছি যে দাদুর কণ্ঠে ভেসে আসতেছে আজান। তো আমি প্রথমে মানে আধো আধো ভাবে আমার কানে আসতেছে যে আজান হচ্ছে, খুব সুন্দরভাবে দাদু আজান দিচ্ছে। আমার মনে নেই যে এটা তো মুয়াজ্জিন কাকা আজান দেয় আমাদের মসজিদে। তো আমার ওই সময় আমি ঘুম থেকে চট করে উঠে যাই রাসেল ভাই। ওঠার পর মানে আমি আব্বুকেও বলি নাই, আম্মুকেও বলি নাই, দরজাটা আস্তে করে খুলে আমি আস্তে 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 মসজিদের দিকে রওনা হলাম রাসেল ভাই। তখনও দেখি দাদুর কণ্ঠে আজান আসতেছে, তখনও মসজিদ পর্যন্ত কিন্তু আমি যাইনি, আজান হচ্ছে। তো আজান আমি যখন মসজিদের পর্যন্ত চলে গেলাম, তখন দেখি আর আজান হয় না। তো রাসেল ভাই, আমাদের মসজিদের পাশেই কিন্তু আমাদের একটা টয়লেট ছিল। তো টয়লেটটা রাসেল ভাই, বাজার আর টয়লেট একসাথেই, তো বাজার আর টয়লেট একসাথেই। তো ওই সময় রাসেল ভাই দেখি মসজিদে মানে তালা দেওয়া। তো আমি কিন্তু রাসেল ভাই প্রথমে টের পাইনি আসলে মসজিদে তালা দেওয়া। আমি মনে করছি যে রাত তো অনেক হয়ে গেছে, আজানও তো হয়ে গেছে, দাদু মনে হয় আজান দিয়ে সম্ভবত টয়লেটে গেছে। তো রাসেল ভাই, ওই জায়গায় মসজিদের সামনে বসার মতো একটা জায়গা আছে। তো আমি কিছুক্ষণ নীরবে ওই জায়গায় বসেছিলাম। তো 5 মিনিট 10 মিনিট গেল রাসেল ভাই, তো দেখি দাদু আর টয়লেট থেকে বাইর হয় না। তো রাসেল ভাই, আমার কাছে হালকা একটা টর্চ লাইট, তখন আমাদের 10 টাকা দামে, 10 টাকা দিলে রাসেল ভাই একটা লাইট পাওয়া যেত, সাথে হচ্ছে গ্যাস লাইট পাওয়া যেত, তা ওইটা আমি 10 টাকা দিয়ে রাসেল ভাই কিনে নিছিলাম তো মসজিদে যাওয়া আসার সময়। তো রাসেল ভাই, আমি প্রথমে যখন 10 মিনিট গেল দাদু আসে না, তো আমি 2-3টা ডাক দিলাম যে দাদু দাদু আপনি কি টয়লেটের ভিতরে আছেন। দেখি রাসেল ভাই কোনো সারি শব্দ নাই। তারপরে আস্তে 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 আমি মানে মসজিদের বারান্দা থেকে আস্তে আস্তে রাসেল ভাই আমি দাদুর যে আমাদের যে টয়লেটটা, দাদু যেখানে যাওয়ার কথা ছিল তা আমি সেখানে গেলাম। যে রাসেল ভাই, আমি আবারও 3-4 বার ডাক দিলাম দাদু দাদু বলে, কোনো শব্দ নেই। রাসেল ভাই, যেই টয়লেটটার সাথে যে বাসঘাটটা আছে রাসেল ভাই, প্রচন্ড ভাবে একটা কেমন জানি একটা ঝড়ে তৈরি হয়ে গেল। আশেপাশে গাছগুলো যদি রাসেল ভাই আছে, আমি লক্ষ্য করলাম সেখানে কিন্তু কোনো মানে বাতাস হচ্ছে না, শুধু ওই জায়গাটাতেই বাতাস হচ্ছে। তো রাসেল ভাই, আমি কিন্তু ভয় পাইছি, এমন ভয় পেলাম আমি কখনোই এটা কোনোদিন কল্পনা করতে পারিনি যে দাদু যেখানে আজান দিল আমি স্পষ্টভাবে উঠলাম, সুন্দরভাবে নামাজ পড়লাম, সেখানে দাদু নেই, মসজিদে তালা। তো রাসেল ভাই, আমাদের মসজিদ থেকে আমাদের বাসা আসতে যতটুকু সময় লাগে, তার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের যে মুয়াজ্জিন চাষা আছে তার বাসা যাইতে লাগে। তো রাসেল ভাই, আমি আর কোনো কিছু না ভেবে সরাসরি এক দৌড়ে মহাজন কাকার বাড়ি চলে যাই। তো যে ডাকতেছি মহাজন কাকাকে, তো আমাদের মহাজন কাকার নাম হচ্ছে মাহাবুল। তো আমি নাম ধরে ডাকতেছি, মাহাবুল চাষা, মাহাবুল চাষা, আপনি খোলেন দরজা। তো ওনারা অনেকক্ষণ ডাকাডাকির পর খুললো। খোলার পর আমাকে দেখি, তো আমি তো ভীতস্থ হয়ে গেছি। তো ওরা দেখার পর আমাকে বললো, বাবা কি হয়েছে? যে আমি বললাম যে চাষা, দাদু তো কিছুক্ষণ আগে আজান দিল, আপনারা শুনেননি। তো বলছে, তোমার কি মাথা খারাপ বাবা? এখন রাত বাজে 2:30-3, তুমি তোমার দাদুর কণ্ঠে আজান পাও? আজান তো দিই আমি, তোমার দাদু কেন আজান দিবে? তো রাসেল ভাই, আমি আর কিছু না বলে ওইখানে মাটিতে বসে পড়লাম মহাজন কাকার বাসায়। তো ওরা কিছুক্ষণ পর আমাকে মাথায় পানি দিল, তারা পানি খাইতে দিল। খাওয়ার পর মহাজন চাচা আর ওনার ওয়াইফ আমাকে বাসায় রেখে আসলো। বাসায় রেখে এসে আব্বুকে ডেকে দিল, তারা আম্মুকে ডেকে দিল, দাদুকে ডেকে দিল। দেওয়ার পর রাসেল ভাই, আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু তুমি না কিছুক্ষণ আগে আজান দিলাম মসজিদে? বলছে, না আমি তো কখনো আজান দিইনি, আমি তো শুয়ে আছি, কখন আজান দিছি? তো রাসেল ভাই, আমি আবারও ভীত হয়ে গেলাম যে একটা মানুষ স্পষ্ট ভাবে মসজিদে আজান দিল, অথচ আমি গেলাম, সে নাকি এখন আজান দেয়নি, একটা ভীত। তো রাসেল ভাই, ওই দিন আর আমি কিন্তু একাই শুইতে পারিনি, আমার সাথে আমার আম্মু ছিল, রাতে আব্বু ছিল। তারপরের দিন সকালবেলা আমার প্রচন্ড রকমের একটা জ্বর আসলো রাসেল ভাই। তো জ্বর আসাতে তো আমার পাশে যে আমার এক চাচা ছিল, সে এই আমার কথা শুনে সে এক বড় হুজুরের কাছে গেছিল, আমাদের এখানে নাম করা এক হুজুর। তো বড় হুজুরকে এই আমার ঘটনাটা খুলে বলছিল রাসেল ভাই। বলার পর সে বলছিল যে ও এমন এক সময় গেছে যেখানে জিনগুলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অথবা ভালো জিনগুলা নামাজের জন্য আহ্বান করে, আর ও সে ঠিক ওই সময়ই টের পাইছে যেটা ও দাদুর কণ্ঠ নিয়ে আজান দিছিল। তো ও সেই সময় ভুলক্রমে চলে গেছিল মসজিদে। তো ওর ভাগ্য ভালো যে ওইখানে খারাপ জিনগুলা ওই সময় ছিল না, ভালো জিনগুলো ছিল বিধায় তারা নামাজ আদে, ওর কোনো নামাজ পড়ে বিধায় ওর কোনো ক্ষতি করেনি। তো যাই হোক, আমি এখান থেকে ওর জন্য কিছু একটা তাবিজ দিচ্ছি, সেই তাবিজটা আপনারা ওর কাছে রাখবেন, রাখার পর কিছুদিন রাখেন, আর ওর জন্য আরো কিছু আমাকে কিছু মানে ওটা কি জানি বলে চিনির সাথে একটু পরে টরে আমাকে দিল রাসেল ভাই। তো সেইটা খাওয়ার পর মানে তারপর থেকে আমার কিছুটা ভয় রাসেল ভাই কেটেছে। তো রাসেল ভাই, আমার জীবনে এই ঘটে যাওয়া এইটাই একটা মানে ঘটনা যে আমার দাদুর কণ্ঠে আমি স্পষ্ট ভাবে আজান শোনার পরও মানে আমি চলে গেছিলাম হুট করে। এটাই হচ্ছে রাসেল ভাই আমার জীবনে একটা মানে সেরা রাত, যা আমি কখনো এখন পর্যন্ত ভুলতে পারি না। তো রাসেল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আজকের এই এপিসোডটি শেষ করব একটা প্রশ্ন দিয়ে। যদি প্রশ্ন করি, অন্য ভুবন আপনার কাছে কেমন, অর্থাৎ আপনার কল্পনায় যে অন্য ভুবন, আপনি এই ভুবন বা লৌকিক এই জগতের বাইরে যে জগৎটা দেখেন সেই জগৎটা কেমন, সেই জগতের কিছু কথা আপনি লিখতে পারেন কমেন্ট সেকশনে, আপনি জানিয়ে দিতে পারেন ইমেল করেও অথবা অডিও ক্লিপের মাধ্যমে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবার খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।